Wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel.
Alhamdulillahi Rabbil Alameen, wa salatu wa salamu ala Sayyidil Mursaleen. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে। এই অনুষ্ঠানে আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি এখন দেখছেন, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সকাল সকাল আপনারা মাদানী চ্যানেলের সাথেই রয়েছেন। এই অনুষ্ঠানে আমরা কুরআনুল কারিমের তিলাওয়াতের মাধ্যমে শুরু করি, এরপর নাদির রাসূলের মাকবুলও শ্রবণ করে থাকি। আমরা একটি স্পেসিফিক টপিকের উপর আমরা আলোচনা করে থাকি ইনশাআল্লাহ আজওয়াজাল। আজকে আমরা আলোচনা করব, তো যারাই এখন স্ক্রিনের সামনে বসে রয়েছেন, শুরুতেই কিছু ভালো ভালো নিয়ত করে নিন, যাতে আপনাদের বসা শ্রবণ করা আল্লাহ তাআলার দরবার কবুল হয়ে যায় এবং এর সওয়াবও আপনারা অর্জন করতে পারেন। তা আসুন আমরা কিছু ভালো নিয়ত করে নিই, যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদস্যের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করব। এখানে যা মাদানী ফুল পেশ করা হবে তার উপর প্রথমত নিজে আমল করব এবং অপর ইসলামী ভাইয়ের নিকট নেকির দাওয়াত হিসেবে তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের যে বিষয় সেটি হচ্ছে যে রাগের চিকিৎসা। রাগ অনেকে আমরা করে থাকি, তো এই রাগ করলে কি ক্ষতি রয়েছে এবং রাগের কারণে মানুষ কতটুকু অপকারিতার শিকার হতে হয়। কেননা রাগ এমন একটি বিষয় যেটি শয়তানের ফাঁদ সমূহের মধ্যে একটি ফাঁদ। শয়তান বলে আমার তিনটা ফাঁদ রয়েছে, তিনটা ফাঁদের মাধ্যমে আমি মানুষকে গুনাহের মধ্যে লিপ্ত করি। এক কৃপণতা, দুই রাগ, তিন নেশা। এই তিনটা ফাঁদের মাধ্যমে শয়তান বান্দাকে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থাতেই গুনাহের মধ্যে লিপ্ত করে দিতে পারে। অর্থাৎ বান্দার মধ্যে যখন এই তিনটি বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য থাকবে, তখন বান্দা অটোমেটিক সে শয়তানের ফাঁদে পড়ে যায় এবং গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। তো এই তিনটা ফাঁদের মধ্যে আজকে ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা রাগ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন সকালের শুরুতে, আমাদের প্রোগ্রামের শুরুতে আমরা কুরআনুল কারিমের তিলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি শুরু করি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وصدق رسوله النبي
অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের রমজান ভাই, সবারই পরিচিত, ওনাকে আমাদের অনুষ্ঠানে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন প্রিয় ইসলামী ভাইরা, এখন আমরা রমজান ভাই থেকে একটি নাতে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব।
صلي على رسولنا صلي على حبيبنا صلي على محمد صلي على نبينا صلي على شفيعنا صلي على محمد هي نبي يا ماي مدينة تيدا كي
Hey, Nabi Allah. کیو بار 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 آشی بوامی بار بار آشی بوامی ہوئی جنوشی بار 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 آشی بوامی بار بار آشی بوامی ہوئی جنوشی تائی مزار شو باشی تو باتش شی
آدھارے ٹھیک گے چھے اے بھو চরণে রাখো না
চরণে রাখো
আসলে রাগ জিনিসটা তো খুব খারাপ, রাগ করাটা হারাম। জাহিলি যুগে এই রাগের কারণে গোত্রের মধ্যে বছরের পর বছর, যুগের পর যুগ শুধু মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ এগুলো চলেছিল। একদিন দুদিন নয়, যুগের পর যুগ, বছরের পর বছর ধরে এ ধরনের হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি এগুলো চলেছিল শুধু রাগের কারণে। বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বিশ্বাস করেন যে কোনো ব্যক্তি যদি কোনো কুস্তিতে যদি অপরকে যদি পরাজিত করে, তাহলে যাকে পরাজিত করেছে এবং যে জয়ী হয়েছে সে ব্যক্তি আসলেই বিজয়ী নয়, আসল বিজয়ী হচ্ছে সে যে রাগকে দমন করতে পারে। সুতরাং এখান থেকে আমাদের জন্য মাদানিফুল হচ্ছে, রাগ যতই আসুক না কেন, চেষ্টা করা উচিত রাগটাকে দমন করা। তৃতীয়ত, এই রাগের কারণে একটা দুইটা নয়, এই রাগের কারণে 16টি অপকর্ম সৃষ্টি হয়, শুধু রাগের কারণে। তার মধ্যে হিংসা, গীবত, চুগলি, ঘৃণা, সম্পর্ক ছিন্ন, মিথ্যা, সম্মান নষ্ট করা, অপরকে চুটো জানা, গালিগালাজ, অহংকার, বিনা কারণে মারামারি, ঠাট্টা তামাশা, নির্দয় হওয়া, চক্ষু লজ্জা উঠে যাওয়া, কারাকুতিতে সন্তুষ্ট থাকা, অকৃতজ্ঞ হওয়া ইত্যাদি, এই রাগের কারণে এই 16টা অপকর্ম সৃষ্টি হয়। এখন রাগের কারণে হিংসা, এক বাদশার কাছে একজন ফকির আসলো, ফকির এসেই তখন বাদশা তাকে দেখেই ভিতরে তার সাথে কথা বলার অনুমতি দিল। তখন ফকির আরজ করল যে বাদশা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। এখন বাদশা বলেছে ঠিক আছে আসো বলো, চেয়ারে বসালো সামনে। বসার পর উনি বলল যে উদার মনের ব্যক্তি, সৎ ব্যক্তি যিনি তার উপর দয়া করুন, আর যে অনিষ্ট, যে ব্যক্তি অনিষ্টকারী, ক্ষতি সাধনকারী, সে অচিরেই তার কৃতকর্মের শাস্তি ভোগ করবে। এটা শুনে বাদশা তাকে পুরস্কার দিলেন। আসলে কথাটা অনেক সুন্দর কথা, যে ব্যক্তি সৎ, হনেস্ট, উদার মনের, তার সাথে সুন্দর ব্যবহার করা, সুন্দর আচরণ করা, তার উপর দয়া করা, আর যে ব্যক্তি ক্ষতি সাধনকারী সে অচিরেই তার কৃতকর্মের ফল ভোগ করবে। বাদশাহ যখন তাকে যখন পুরস্কার দিল, এখানে মজলিসের মধ্যে বসা একজন ব্যক্তির হিংসা হলো যে এই ব্যক্তি আসলো কি একটা কথা বললো, এতে রাজা তার প্রতি দুর্বল হয়ে গেল, খুশি হয়ে গেল এবং তাকে অনেক কিছু পুরস্কার দিল। এখন সে হিংসাটাকে অন্তরের মধ্যে ধারণ করে ওই ফকির যখন চলে গেল, তখন বাদশাহ কাছে গিয়ে বলল যে বাদশাহ, আপনি যে ব্যক্তিকে পুরস্কার দিলেন সে ব্যক্তি আপনার সম্পর্কে মন্দ ধারণা করে, মন্দ ধারণা পোষণ করে, আর আপনি তাকে পুরস্কার দিচ্ছেন। তখন বললেন যে কেমন মন্দ ধারণা? বলে যে সে ব্যক্তি যাওয়ার সময় এটা বলতেছে যে বাদশার মুখ দিয়ে নাকি দুর্গন্ধ বের হচ্ছে। বাদশাহ বললো, এটার ব্যাপারে তোমার পাশে কোনো এভিডেন্স, কোনো টেস্টিমনি, কোনো প্রুফ, প্রমাণ কি আছে? তখন ওই ব্যক্তি, ওই হিংসুক ব্যক্তিটি বলল যে প্রমাণ আপনি তখনই পাবেন, একটা পরীক্ষা নেন। যদি পরীক্ষা নেন, পরীক্ষার মধ্যে আপনি যদি দেখেন যে কি পরীক্ষা, আপনি তাকে ডাকবেন, ডাকার পর তার সাথে কথা বলার জন্য তাকে খুব নিকটে নিয়ে আসবেন। যখন সে আপনার কাছে আসবে, দেখবেন যে সে মুখের মধ্যে, নাকের মধ্যে হাত দিচ্ছে, হাত দিয়ে নাক বন্ধ রাখছে, তখন বুঝতে পারবেন যে সে আপনার ব্যাপারে কেমন মন্দ ধারণা পোষণ করে। আর বাচ্চা বলে ঠিক আছে, দেখা যাক, এটা আমি এই বিষয়ে পরে কথা বলবো, আমি আগে ব্যাখ্যা বিশ্লেষণ করি, ভালোভাবে অবজার্ভ করি, তারপর চলে গেল। এখন ফকিরতে চলে গেল। এখন ওই হিংসুক ব্যক্তি ফকিরকে দাওয়াত দিল, একদিন দাওয়াত দিয়ে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে রসুন দিল। এখন রসুন খাওয়ার পর দুর্গন্ধ এমনি বের হয় মুখ দিয়ে। এখন ওই ব্যক্তি ফকির তার বাসায় খাবার খেয়ে, হিংসুকের বাসায় খাবার খাওয়ার পর যখন সে বাসায় গেল, তখন বাদশাহ তার রক্ষী পাঠালো যে তাকে নিয়ে আসো, রক্ষী বাহিনীকে পাঠালো। তখন সে বাসায় যেতেই রক্ষী বাহিনী গিয়ে বলে যে আপনাকে বাদশাহ ডাকতেছে, দরবার আসো। এখন তাকে নিয়ে আসলো বাদশাহর দরবারে। বাদশাহ বললো যে আসুন, আপনি আমার কাছে আসুন, বুঝতে কথা আছে। এখন ওই ফকির চিন্তা করতে লাগলো যে আমার মুখ দিয়ে তো গন্ধ বের হচ্ছে, দুর্গন্ধ বের হচ্ছে। এখন বাদশাহ যদি কষ্ট পায়, তখন তিনি বাদশার কাছে যেতেই মুখের মধ্যে হাত দিয়ে নিল, নাকের উপর যখন হাত দিল, তখন বাদশাহ যে এখন ক্লিয়ার যে আসলে সে আমার ওপর এরকম মন্দ ধারণা পোষণ করেছে। এখন বাদশাহ বলল ঠিক আছে, যাও বসো। তখন তিনি তার এক অন্য প্রান্তের, অন্য রাজ্যের গভর্নরের কাছে একটা চিঠি লিখল। চিঠিতে উল্লেখ ছিল যেভাবে যে এ ব্যক্তিকে যাওয়ার সাথে সাথে তার প্রাণ বিনাশ করবে, কোনো কিছু জিজ্ঞেস করবে না, তার প্রাণ বিনাশ করেই তার শরীরটাকে বুশির মধ্যে দিয়ে আমার কাছে পাঠিয়ে দেবে, প্যাকিং করে, এবং এখানে মোহর, সিল মোহরটা লাগিয়ে দিল। এখন চিঠিটা দেওয়ার পর বলছে যে আপনি এটা নিয়ে অমুক প্রদেশের, অমুক রাজ্যের গভর্নরের কাছে যাবেন, সে আপনাকে আমি যা বলার বলে দিয়েছি ওর ব্যবস্থা করে দিবে। এখন তো সহজ সরল মানুষ চিঠিটা নিয়েই রাজসভা থেকে বের হয়ে গেল। রাজার একটা ইয়া ছিল, যেরকম একটা অভ্যাস ছিল যে কোনো ব্যক্তির যেরকম কোনো কিছু করে, কোনো অপরাধ করে বা কোনো ভুল ত্রুটি করে, তাকে ওই গভর্নরের কাছে পাঠিয়ে দেওয়া চিঠি লিখে। এখন যাওয়ার সময় প্রতিমধ্যে ওই হিংসুক ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। এখন হিংসুক ব্যক্তি তাকে দেখে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ? বলছে আমি চিঠি নিয়ে, রাজা আমাকে একটা চিঠি দিয়েছে, আমি চিঠি নিয়ে ওই গভর্নরের কাছে যাচ্ছি। এখন হিংসুক চিন্তা করতে লাগলো যে সে যদি চিঠি নিয়ে যায়, তাহলে সে মনে হয় বড় কোনো পুরস্কার, সারপ্রাইজ তাকে দিবে, হয়তো রাজা এখানে দিচ্ছে না, ওই রাজার কাছে পাঠাচ্ছে যে বড় কোনো সারপ্রাইজ তাকে দিবে, ভালো খাতির যত্ন করবে, ভালো কিছু দিবে সেজন্য। এখন তখন সে হিংসুক ব্যক্তিটি বলল যে ফকির, আপনি সহস আপনি পারবেন না, আপনি দয়া করেন চিঠিটা আমাকে দেন, আমি আপনার পক্ষ থেকে পৌঁছে দিয়ে আসবো। উনি সহস বলে ঠিক আছে, আপনি যখন চাচ্ছেন চিঠিটি আপনাকে দিয়ে দিলাম। এখন সে চিঠিটি কিন্তু খুলে দেখে নাই, তা রেখে দিল, রেখে নিয়ে গিয়েই ওই গভর্নরের কাছে গেল। গভর্নর তাকে দেখে চিঠি যখন খুললো, পরেই জিজ্ঞেস করলো যে তুমি কি জানো চিঠির মধ্যে কি লিখেছে? বলে যে হ্যাঁ, আমি জানি যে চিঠির মধ্যে এটাই আছে, আমাকে খাতির যত্ন করবেন, বড় কোনো পুরস্কার দিবেন, রাজা আমাকে বিশ্বস্ত, আমি তারও খুব বিশ্বস্ত, এটা আর কি। বলে যে বোকা, আজ আর তোমাকে এটার জন্য পাঠাইনি, আমাকে কোনো চিঠিতে লেখা হয়েছে যে তুমি আসার সাথে সাথে তোমার প্রাণ বিনাশ করার জন্য, প্রাণ বিনাশ করে তোমার দেহটাকে বুশির মধ্যে দেখে দিয়ে তারপর রাজার কাছে পাঠিয়ে দেব। এখন ওই ব্যক্তি বললো, আল্লাহ শপথ করে বলতেছি এটা আমার চিঠি না, মানে এই ব্যক্তিটা আমি না, আমি শুধু তার উপর দয়া করে চিঠিটা নিয়ে আসছি। যে এখন গভর্নর বলতেছে এটা আমার দেখার বিষয় নয়, আমাকে রাজা যা হুকুম দিয়েছে সেটা বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে আমার। এখন তিনি জাল্লাদকে ডাকলো, দেখে তার প্রাণ বিনাশ করলো, তবে যা বলছে ভাবে করেছে। কিন্তু ওই ব্যক্তি যিনি, উনি আবার রাজার দরবার আসলো, ওই ফকিরটা, রাজা তাকে দেখে হতো বা কি ব্যাপার, তুমি এখানে কেন
যাওনি, তুমি
এখন তুমি এখনো যাও নাই? তখন ফকির বলতে লাগলো যে মহারাজা, আপনি আমাকে যে চিঠি দিয়েছেন আমি এটা নিয়ে যাচ্ছিলাম, তা রাস্তার মধ্যে আপনার রাজসভার একজন ব্যক্তি, অমুক ব্যক্তি, ও আমার কাছ থেকে চিঠিটা নিয়ে নিল, নিয়ে সেই চলে গেল। সে বলল আপনি পারবেন না, আমাকে দেন আমি দিয়ে আসি। তখন রাজা বলতে লাগলো তুমি জানো সে কে, সে আমাকে কি বলেছে জানো? আচ্ছা জিজ্ঞেস, আগে এটা বলো তুমি আমার ব্যাপারে কি মন্দ ধারণা পোষণ করো? যে বলেন, তখন বললো যে এরকম বলে না, আমি কখনো এরকম বলি নাই। তাহলে বলো যে তুমি ওই দিন আমার কাছে আসার সময় মুখের মধ্যে হাত দিয়েছে কেন? তখন ওই ফকির বললো আসলে আমাকে ওই বিহিংসু ব্যক্তিটি আমাকে দাওয়াত দিয়েছিল, খাবার মধ্যে প্রচুর পরিমাণ রসুন দিয়েছিল, তো মুখ থেকে আমার মুখ থেকে গন্ধ বের হচ্ছে। এখন আমি চিন্তা করলাম আমার মুখ থেকে যদি গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়, আপনার কষ্ট হবে, আমি সেজন্য মুখে হাত দিয়েছিলাম, আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে সেজন্য আমি হাত দিই নাই। তখন বাচ্চার সব কিছু ক্লিয়ার হয়ে গেল যে আসলে ওই যে কথাটা প্রথমে বলেছে বাচ্চা বলেছে ওইটা আবার বলো তো। তখন বললো আসলে যে উদার মনের ব্যক্তি, সৎ ব্যক্তি জানি, তার উপর দয়া করুন, আর যে কতি সাধনকারী, অনিষ্টকারী, অতি শক্তি সত্তর, সে তার কৃতকর্মের ফল ভোগ করবে। তখন বাচ্চা বললো আসলে এই হিংসুক তোমার সাথে হিংসা করার কারণে সে তার কৃতকর্মের ফল ভোগ করেছে।
ঠিক,
তারা আমাদের উচিত হিংসা থেকে দূরে থাকে।
আচ্ছা, এই রাগ থেকে হিংসার,
রাগ থেকে হিংসা সৃষ্টি হয়েছে।
আল্লাহ তাবারক তাআলা ওদেরকে হিফাজত করুক। বাধা ছেলে দর্শক বৃন্দ, অনেকে কল করেছেন, আসুন কল গুলো আমাদের অনুষ্ঠানে সামিল করি। জি,
আমার বাড়ি কোচাতপুর, আমার নাম মোহাম্মদ মুকের হোসেন, প্রধানমন্ত্রী ভাই।
আচ্ছা, নাচ শুনতে চাই না, এটাই বলেছেন না, ইনশাআল্লাহ আজাবাতাল শোনানো হবে। আরেকটি কল,
মোহাম্মদ মিজান ব্রাহ্মণবাড়িয়া সদস্য বলছি। ভালো সুন্দর অনুষ্ঠান, দেশে একটা গজল শুনতে চাই। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ডাক দিয়েছে শ্রেষ্ঠ দাওয়াতি ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ইনশাআল্লাহ আজাবাতাল আপনাকে শোনানো হবে, চেষ্টা করা হবে আপনাকে শোনানোর জন্য। আরেকটি কল,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম সিফাতুল্লাহ সাদিক, এইটুকুই করতে। আমি আপনার নাচ শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি।
আচ্ছা, উনিও ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে এটা শুনতে চান। ইনশাআল্লাহ আজাওয়াজেল আমরা চেষ্টা করব এই নাতে রাসূল মাকবুল যেগুলোর অনুরোধ আপনারা করছেন সেগুলো শোনানোর জন্য। মানে চ্যানেল দর্শকবৃন্দ, কথা বলছিলাম রাগের চিকিৎসা, অর্থাৎ আজকের বিষয় হচ্ছে রাগের চিকিৎসা। আমরা রাগ নিয়ে কথা বলছিলাম, রাগের ডেফিনেশনের দিকে যদি আমরা লক্ষ্য করি ইকরাম ভাই, তখন রাগ হচ্ছে নফসের এমন একটি অবস্থা যে অবস্থার কারণে বান্দা মানুষের কাছে, মানুষ থেকে মতলব অর্থাৎ ওরে কি বলে প্রতিশোধ নেওয়ার জন্য উদ্বুদ্ধ করে নফস, এবং তার সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য নফস তাকে উদ্বুদ্ধ করে। রাগ হচ্ছে এমন একটা জিনিস, এবং শয়তান বলছে যে আমার তিনটা ফাঁদের মাধ্যমে আমি মানুষকে গুনাহের মধ্যে লিপ্ত করি, তার মধ্যে রাগ একটি। এবং বলতেছে যে যখন বান্দার রাগ আসে তখন এমন হয়ে যায় যে ছোট ছেলের কাছে যেমন বল থাকে, অর্থাৎ সে বল দিয়ে এদিক সেদিক ছুটতে থাকে, ঠিক তেমনি যখন কোনো বান্দার রাগ আসে তখন আমি কি করি, তাকে নিয়ে শয়তানদের জামাতের মধ্যে নিক্ষেপ করি। এখন তারা যেদিকে চায় তাকে সেদিকে ছুটতে থাকে। কেননা বলা হচ্ছে যে ব্যক্তির রাগ আসে সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে এমন এমন অনেকগুলো কাজ করে ফেলে যেগুলো সে নিজেও চিন্তা করতে পারে না। কিতাবের মধ্যে এটাও এসেছে যে কোনো বান্দার কাছে যদি এই ক্ষমতাও থাকে যে সে ফু দিয়ে কোনো মৃতকে জীবিত করে ফেলবে, এরপরেও যদি ওই ব্যক্তির কাছে রাগ থাকে তাহলে শয়তান বলতেছে যে ওকে গুনাহের মধ্যে লিপ্ত করা আমার জন্য একদম ইজি ব্যাপার। তো রাগ এই বিষয়টা আজকে আমাদের মধ্যে অনেক পাওয়া যাচ্ছে। তো রাগ এমন একটা জিনিস যে আপনার এটার কারণে ভালো ভালো একটা ফ্যামিলি আজকে ভেঙে যাচ্ছে, একটা সংসার ভেঙে যাচ্ছে, তারপর মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। এরপর আপনি বলেছেন ছোট একটা কথার কারণ কথা থেকে রাগের কারণে যুদ্ধ পর্যন্ত বেঁধে যায়।
যুদ্ধ করে তো যুগ যুগ করে মানে চলেছিল, আমার দাদা থেকে শুরু করে দাদা দাদা যারা ছিল এরা করেছে, আমার দাদারা করেছে, পিতারা করেছে, আমরা করছি, পরবর্তী জেনারেশন এরা করবে, যুগ যুগ ধরে চলেছিল এর আগের কারণে।
বলা হচ্ছে যে ব্যক্তি রাগ করবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আচ্ছা বলা হচ্ছে যে যে কে বেশি শক্তিশালী, বলা হচ্ছে কে বেশি শক্তিশালী, যে কুস্তিতে অপরকে পরাজিত করে সে নয়, সে বেশি শক্তিশালী নয়, যে ব্যক্তি রাগ আসার পরে তাকে দমন করলো সেই হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারি এই বদ অভ্যাসটা কত পাওয়ারফুল। আবার রাগ কোত্থেকে আসে? রাগ আসে আবার সন্দেহের কারণে।
অবশ্যই,
যেমন কোন একটা ফ্যামিলি স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ সন্দেহ হলো একে অপরের মধ্যে, ওখান থেকে রাগের সৃষ্টি হয়ে গেল। এরপর ওই সন্দেহটা আদৌ কি সঠিক নাকি সঠিক নয় সেটা বিবেচনা না করে তাদের দুইজনের মধ্যে কি হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল, তারপর যা তা না তা বলে ফেললো। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে রাগের কারণে মুসলমান মুসলমানকে গালি গালাজ পর্যন্ত করে ফেলে, এমনকি ওই মুসলমানের জান পর্যন্ত নিয়ে নিয়ে নিতে দ্বিধাবোধ করে না। এই বদ অভ্যাসটা কেমন বদ অভ্যাস যেটা একটা মানুষকে আপনার অপর মানুষের জান নিতেও কি দ্বিধাবোধ করছে না?
আসলে দেখুন ভাই, ওই সে যখন তার রাগটাকে কন্ট্রোল করতে পারলো না, এখন তার মাথার মধ্যে একটাই চিন্তা যে প্রতিশোধ নেব,
প্রতিশোধ
প্রতিশোধ আমাকে নিতেই হবে, আমাকে উইন হতে হবে। এখন দেখুন আমরা যদি বর্তমান সমাজে দেখি, যাকে মারছি, যার প্রাণ বিনাশ করতে যাচ্ছি, এখানে অনেক লোকজনও ছিল, কেউ এগিয়ে আসলো না। সিসি ক্যামেরা ছিল, ভিডিও ফুটেজ সবগুলো চলে আসতেছে সোশ্যাল মিডিয়াতে, কীভাবে মারতেছে তার, তাকে কীভাবে তার প্রাণটা বিনাশ করতেছে সব কিছু কিন্তু ওপেনলি। তারপরে এই ভয়টা নেই যে নেই যে আমি যে তাকে এভাবে প্রহার করছি, আল্লাহ তাআলা আমার সাথে কী ধরনের আচরণ করবেন? কারণ বর্ণিত রয়েছে একদিন হযরত সাইয়েদুনা আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন তার গোলামকে প্রহার করছিলেন। এখন পেছন থেকে কে যেন আওয়াজ দিল, সে বলল হে আবু মুসা, তুমি তোমার গোলামের উপর যতটুকু না ক্ষমতা রাখো তার চেয়েও বেশি ক্ষমতা আমার আল্লাহ তাআলা তোমার উপর রাখেন।
বেশক।
তখন হযরত আবু মুসা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথাটা শুনে পেছনে ফিরে তাকালেন, তখন দেখলেন প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দাঁড়ান। তখন তিনি কিন্তু এটা শোনার পর রাগ করেননি, বরং রাগের কাফফারা স্বরূপ তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমি আমার এই গোলামকে মুক্ত করে দিয়েছি।
সুবহানাল্লাহ।
তখন প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, তুমি যদি তা না করতে তাহলে তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করত। তাহলে দেখুন বুজুগানে দিন সাহাবায়ে কিরাম আলাইহিমুল রিদওয়ান কিভাবে রাগকে দমন করেছেন, শুধুমাত্র পিএনবি এতটুকু বলেছে যে তুমি যাকে প্রহার করছো তুমি তার উপর যতটুকু ক্ষমতা রাখো তার চেয়ে বেশি ক্ষমতা আমার আল্লাহ তোমার উপর রাখে।
বেশক। এরপরে একটা হাদিসে মোবারকের মধ্যে তো এভাবে ইরশাদ হচ্ছে যার সাহাবে কিছুটা এরকম, একবার আকা আলাইহিস সালাতু সালাম ওনার গোলামকে ডাকলেন, সে উনি আসতে দেরি করলেন, আমার আকা আলাইহিস সালাতু সালাম বললেন যে তখন আমার আকা আলাইহিস সালাতু সালামের হাতে একটা মিসওয়াক শরীফ ছিল, নূরানি মিসওয়াক শরীফ ছিল, বলে কিয়ামতের দিন যদি জবাব দিতে না হতো, হিসাব দিতে না হতো, তাহলে আমি আজকে এই মিসওয়াক দিয়ে তোমাকে মারতাম। দেখুন আকা আলাইহিস সালাতু সালাম কেমন এতিয়াত করতেছে, সাবধানতা। এটা তো আমাদের জন্য শিক্ষা,
অবশ্যই
এটা আমাদের জন্য শিক্ষা, কিন্তু দেখুন যেখানে দো জাহানের সরকার, দো জাহানের মালিক ও মুক্তার এরকম আমাদেরকে শিক্ষা দিচ্ছে, সেখানে আজকে আমরা সামান্য কর্মচারী যখন কোনো একটা ভুল করে ফেলে ওই মুহূর্তে আমরা আমাদের রাগকে কন্ট্রোল করতে পারি না, সামান্য যখন আমার ভাই কোনো ভুল করে ফেলে তখন আমরা আমাদের রাগটাকে কন্ট্রোল করতে পারি না, সামান্য যখন আমার মা আমার বাবা যখন আমাকে শাসন করে তখন আমি আমার রাগটাকে কন্ট্রোল করতে পারি না, সামান্য যখন আমার সন্তান আমার স্ত্রী আমার পাড়ার প্রতিবেশী আমার আত্মীয় স্বজন যখন আমাদের সামনে কোনো একটা অনুচিত কথা বলে ফেলে যা আমাদের পছন্দ হয় না, তখন আমরা আমাদের রাগকে কন্ট্রোল করতে পারি না। কিন্তু এই রাগের কারণে আজকে আমরা দিনের পর দিন একে অপরের সাথে সম্পর্ক বিচ্ছিন্নই করে যাচ্ছি, দিনের পর দিন মাসের পর মাস আমরা একে অপরের সাথে কথা না বলে থাকছি। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে ভুল বোঝাবুঝি, বেশিরভাগ হচ্ছে যে ভুল বোঝাবুঝি, আসলে যে এই রাগটা আমি করছি এটার কোনো আদৌ ফায়দা আছে আছে কি না?
আসলে পৃথিবীতে সবচেয়ে একটা সহজ জিনিস এটা, ভুল বোঝা,
ভুল বোঝা
সবচেয়ে সহজ জিনিস এটা। কিন্তু এই সহজ জিনিস হলেও এটার ইফেক্ট কিন্তু অনেক মারাত্মক,
মারাত্মক বেশক।
কারণ এই ভুল বোঝার কারণে সন্দেহ সৃষ্টি হয়, সন্দেহের কারণে দ্বন্দ্ব হয়, দ্বন্দ্ব থেকে মন্দকতা, এই মন্দের কারণে শেষ পর্যন্ত তাদের মধ্যে রিলেশনটা নষ্ট হয়ে যায়
বেশক।
কারণ এই মন্দর রাগের কারণে মানুষ যে ষোলোটা কারণ তার মধ্যে একটা হচ্ছে ঘৃণা করা।
জি,
এখন রাগ তো আসলো, এখন সে যখন উচিত কথা উচিত বা অনুচিত কথা বলে ফেললো, এখন সেটা আর যাচাই বাছাই না করে তার সাথে সম্পর্ক ছিন্ন, এখন তাকে দেখলে আর সালাম দেওয়া থেকে দূরে থাকা, তার সাথে কথা বলা থেকে দূরে থাকা, তার চেহারা পর্যন্ত না দেখা
বেশক।
এমনকি এই রাগের কারণে মানুষ মুখ দিয়ে কুফরি বাক্য পর্যন্ত বলে ফেলে।
জি, এটা এটাই এটা আরেকটা পয়েন্ট।
হ্যাঁ, যে তখন সে রাগের কারণে তখন সে আল্লাহ আল্লাহ তাআলার দরবারে অভিযোগ করে, মাওলা আমিও তোমার বান্দা, আইও তোমার বান্দা, আমি গরিব, আমার উপর এত মুসিবত বিপদ আপদ, আর দেখো আজ আমার শত্রু, তুমি তাকে কত নিয়ামত দ্বারা দণ্ড করেছো,
আল্লাহ আল্লাহ আল্লাহ,
তাহলে এটা কি তোমার ইনসাফ? মাযাল্লাহ, তখন সে বলে ফেললো এটা কি তোমার ইনসাফ, আল্লাহ কি ন্যায় বিচারক নয় কি?
আস্তাগফিরুল্লাহ,
তাহলে আল্লাহ তাআলা চেয়ে সবচেয়ে ন্যায় বিচারক বেশি কে?
কেউ না,
কেউ না। সে চিন্তা না করে রাগের বশীভূত হয়ে তখন সে বলে ফেললো আল্লাহ এটা কি তোমার ইনসাফ, এটা কি তোমার ন্যায় বিচার?
এটা এটাই তো, ওই যে রাগের কারণে আমরা কুফরি বাক্য বলে ফেলছি এবং এটাও জানি না যে আমি আসলেই কুফরি বাক্য বলছি, কারণ এটা ইলম নেই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ইকরাম ভাই, যে যখন আমি কুফরি বাক্যটা বলে ফেলছি কোন আলিমি দ্বীনের
সনাপন্ন
ছাড়া, আমি যদি মারা যাই বা এটা এই ভুলটা ধরিয়ে না দেয়া অবস্থায় যদি আমি মারা যাই, আমার কি অবস্থা হবে? আমি রাগের কারণে যা বলছি এটা আদৌ কি সঠিক কিনা, আমি যে রাগের বশবর্ত হয়ে আল্লাহ তাআলার দিকে কোনো আমি খারাপ মন্তব্য করে ফেলছি, এটা এটা আদৌ কি ঠিক হচ্ছে কিনা? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে ভাই, রাগ আমি আপনার সাথে করলাম, আমার মা বাবা কি দোষ করলো, আমার ভাই বোন কি দোষ করলো? ওখানে এই রাগের মধ্যে যখন আমি আমি আমার পার্সন টু পার্সন না, আমার সাথে আপনার দ্বন্দ্ব, আমার সাথে আপনার রাগ, আমার মা কি দোষ করলো ওই মুহূর্তে? কেন অন্যজনের মাকে আমি গালি দিব, ওই মুহূর্তে কেন আমি অন্যজনের বোনকে গালি দিব? তো এটা তো রাগ আপনাকে বিপদ ছাড়া কোনো সুখের দিকে নিয়ে যাচ্ছে না,
এর কোনো সলিউশন নাই,
কোনো সলিউশন নাই। কিন্তু আপনি দেখুন দুইজনের মধ্যে দ্বন্দ্ব, দুইজনের মধ্যে মনোমালিন্য, একজন যদি সরে আসে, অর্থাৎ একজন যদি আমি আমার রাগকে দমিয়ে ফেলি, অপরজন কিন্তু আমাকে আর কি করবে না, এটাই হচ্ছে সলিউশন। সলিউশন এটা না যে সে যা করলো টিট ফর ট্যাট, তাই না?
এখন তো আমরা মনে করি যে কাটাই দিয়ে কাটা তুলতে হবে,
এটা তো নয়।
আমাকে কেউ ঢিল ছুড়লো, আমি একটার বদল করিব, তাকে দুইটা দিব, কে এক আঙ্গুল একটা দেখালো, আমি তাকে দুইটা দেখাবো। এই কারণে সমাজের মধ্যে একটা অশান্তি, দুঃখ, দুর্দশা, হতাশা, আজকে অনেক মায়ের কোল আছে খালি হয়ে যাচ্ছে, আজকে অনেক সন্তানদেরকে আজকে পৃথিবী থেকে বিদায় নিতে হচ্ছে রাগের কারণে,
এই যে রাগের কারণে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে যে আপনি যেটা বললেন এটা এখন সচরাচর দেখাই যাচ্ছে, যে বন্ধু বন্ধুকে হত্যা করছে, বন্ধু বন্ধুকে রাগের কারণে। সামান্য একটা বিষয় আছে, অনেক সময় দেখা যায় বিষয়টা কিন্তু সামান্য,
অবশ্যই সামান্য,
কিন্তু এর জন্য জীবন দিতে হচ্ছে,
দিতে হচ্ছে,
বিষয়টা সামান্য, এটার ব্যাকগ্রাউন্ড যদি তাকায় না মানুষ হাসবে অনেক সময়, এই সামান্য বিষয়ের জন্য এত বড় কুরবানি, এত বড় মানে আপনার দুর্ঘটনা, মানে এটা দেখলেও আমাদের অবাক লাগে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল কিছু থেকে হেফাজত করুক। আমাদের চ্যানেলে দর্শকবৃন্দ, কথা বলছিলাম রাগ নিয়ে, ইনশাআল্লাহ আজওয়াজাল আরও আমরা কথা বলবো, মাদানী ফুল আপনারাও শ্রবণ করবেন, মোবাইলকে দাওয়াত ইসলামে দিবেন। আমাদের অনুষ্ঠানে প্যাকেজ চলে থাকে, আমরা প্যাকেজ সামিল করবো যেটাতে সমস্যা এবং তার বজিফা আমরা জেনে থাকি, আসুন সেই প্যাকেজটা আমরা অনুষ্ঠানে সামিল করবো। জি,
অদৃশ্যের সংবাদদাতা নবী স্বপ্নে বৃষ্টির সুসংবাদ দিলেন। হযরত সাইয়্যিদুনা ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর শ্রদ্ধেয় উস্তাদ হযরত ইমাম ইবনে আবি শাইবা রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে একবার অনাবৃষ্টি হয়েছিল। এক বুজুর্গ হুজুর আনোয়ার মাহবুবে রব্বে আকবর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নূরানি রওজায় উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের জন্য বৃষ্টি আবেদন করুন, কেননা লোকজন ধ্বংস হয়ে যাচ্ছে। জনাবে রিসালত মাআব হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম সেই বুজুর্গটির স্বপ্নে আগমন করে ইরশাদ করলেন, ওমরের নিকট গিয়ে আমার সালাম বলবে এবং তাকে জানিয়ে দিবে যে বৃষ্টি হবে। সে বুজুর্গ ব্যক্তিটি ছিল রাসূলের সাহাবী হযরত সাইয়্যিদুনা বিলাল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক, তার সদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
তো মাদায় চ্যানেল দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান আপনারা সকাল কাটুক মাদায় চ্যানেলের সাথে। এই অনুষ্ঠানে আজকের বিষয়ে আমরা রাগ নিয়েছি, এর চিকিৎসা সম্পর্কে আমরা শ্রবণ করব। রাগের কারণে বান্দা কিভাবে ক্ষতির দিকে এগিয়ে যায় এগুলো আমরা শ্রবণ করছিলাম। আসুন এখন আমরা আমাদের অনুষ্ঠানে কালামে পাক সামিল করব। জি রমজান ভাই, কালামে পাক আমাদেরকে শ্রবণ করিয়ে দেবে।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি 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 প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আবু বকর ও উমর উসমান ও আলী, আবু বকর ও উমর উসমান ও আলী সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। প্রিয় নবী হাসান ও হুসেন পঞ্জতন কে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। গসল আজম আব্দুল কাদের জিলানি, গসল আজম আব্দুল কাদের জিলানি,
রাজা বাবা মইন দিন আজি মেরি ওসলাজম আব্দুল কাদের জিলানি রাজা বাবা মইন দিন আজি মেরি আলা হযরত আহমদ রেজা মেরে গেলি শাহ জালাল শাহ পারা ইয়া মিনি আলা হযরত আহমদ রেজা মেরে গেলি শাহ জালাল শাহ পারা ইয়া মিনি সবাই বলে মদিনা মোদের রাজধানী সবাই বলে মদিনা মোদের রাজধানী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে নবীকে ভালোবাসা ইমানের দাবি অটল ছিলেন তাতে নবীর সাহাবি নবীকে ভালোবাসা ইমানের দাবি অটল ছিলেন তাতে নবীর সাহাবি অটল ছিলেন তাতে নবীর সাহাবি তাই তো মোরা প্রিয় নবীকে ভালোবাসি তাই তো মোরা প্রিয় নবীকে ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে যারা চাও আখিরাতে কামিয়াবি ইসলামী এসো এসো ডাক দিয়েছেন দাওয়াতে ইসলামী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি
মাশাআল্লাহ মারহাবা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ কথা বলছিলাম রাগ নিয়ে সাইয়েদুনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন এক ব্যক্তি গালি দিলেন তখন উনি খুব সুন্দর মাদানী ফুল আলোচনা করলেন বলেন কিয়ামতের দিন যদি আমার আমলের পাল্লা ভারী হয়ে যায় নেক আমলের পাল্লা ভারী হয়ে যায় তাহলে আমি তোমার এক গালিকে কোনো পরোয়া করি না আর যদি আমার গুনাহের পাল্লা ভারী হয় তাহলে তোমার এই গালির চেয়েও আমি অধিক খারাপ এই কনসেপ্টটা এই থটটা আজকে আমাদের মুসলমানের মধ্যে আনা চাই যখনই আমি চিন্তা করব যে যে না আমি যাকে গালি দিচ্ছি আমি যাকে রাগ দেখাচ্ছি সে আদৌ কি এই কাজটা করেছে কিনা ফার্স্ট অফ অল এটা আর একটা হচ্ছে যে আমি তার চেয়ে কতটুকু নিকৃষ্ট কিয়ামতের দিন যদি আমি ফেসে যাই জুলুম আচ্ছা এক প্রকার একটা হচ্ছে রাগের কারণে আমি যে তাকে মারছি এটাও জুলুম হচ্ছে যদি সে আরেকটা হচ্ছে যে আপনি শরীয়তে তো কাউকে প্রহার করার অনুমতি নেই কারো গায়ে হাত দেওয়ার অনুমতি আমাকে শরীয়ত দেয়নি আরেকটা হচ্ছে বিনা কারণে দেওয়া সেটা শাস্তি কেমন হবে
কালকে আমাদের ময়দানে যখন তাদের নেকি সময় দেখা হবে তখন ওই জালেম যিনি তার যে নেকি রয়েছে তখন ওই মজলুম তো আল্লাহ তাআলা দরবারে অভিযোগ করবে মাওলা সে আমাকে বিনা অপরাধে অহেতুক কোনো ধরনের কারণ ব্যতীত আমাকে প্রহার করেছিল আমি এর বিচার তখন আল্লাহ তাআলা ওই জালিমের নেকিসমূহ মজলুমকে দিয়ে দিবেন এখন জালিম যেহেতু তার যে তার নেকি যা ছিল সবগুলো যখন দিয়ে দিল এখন তার নেকির আমল শূন্য নেকির আমল যখন শূন্য তাহলে আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় দরিদ্র ফকির হচ্ছে সে যার আমলনামা নেকির আমল শূন্য, তার চেয়ে বড় ফকির আর কেউ নেই। এখন এই জালেম যেহেতু জুলুম করেছে দুনিয়ায় থাকা অবস্থায়, এখন তার নেকি যখন দিয়ে দেওয়া হয়েছে, এখন তার নেকি যখন নেই, তার গুনাহের পাল্লাটা বাড়ি, তখন সে জাহান্নামে যাবে, জানাতে দিতে পারবে না। হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দরবারে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাকে এমন কিছু ভালো আমলের নির্দেশ দিন যেগুলো পালন করার দ্বারা আমি খুব সহজে জান্নাতে পৌঁছতে পারব। তখন প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন যে লা তাগদাব ওয়া লাকাল জান্নাহ, যে রাগ করিয়া না জান্নাত, তাহলে কোথায় যাবে, তবে তোমার জন্য জান্নাত রয়েছে। তাহলে দেখুন এ থেকে আমাদের জন্য মাদানিফুল হচ্ছে, রাগ যদি করে থাকি তাহলে অপকর্ম, এখান থেকে একটি ভুলের কারণে আরো হাজার ভুল সৃষ্টি হবে।
বেশক
এই হাজার ভুলের কারণে আল্লাহ না জানি যদি আমার প্রাণটা, আমার খাতামা বিলহাইটা যদি,
আল্লাহ
আমার শেষ নিঃশ্বাসটা যদি ইমানের উপর যদি না হয়, তাহলে আমার কি অবস্থা হবে? জান্নাত তো হারাম হয়ে গেল, যদি ইমান হারা হয়ে মারা যায় জান্নাতে যেতেই পারবো না।
এছাড়াও একবার এক সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবার গাহে রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করুন।
জি,
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রাগ করিও
না,
আরো কিছু ওসিয়ত করলেন, যখন বারবার বললেন, বারবারই আমার আকাইল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে রাগ করিও না, তার মানে বোঝা যাচ্ছে এই রাগের কারণে সকল কিছু, সকল খারাপের সৃষ্টি হয় রাগ থেকে।
রাগ থেকে
কিতার মধ্যে অনেকগুলার গুনাহের তাজকিরা এখানে আলোচনা করা হয়েছে, রাগ থেকে কি কি সৃষ্টি হয়, রাগ থেকে কি কি গুনাহের আবির্ভাব হয়ে যায়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ছোটখাটো বিষয় নিয়ে রাগ, যেটা আমরা বললাম সেটা কেমন হয় দেখেন, ধরেন আমি আসা যাওয়া করতেছি রোডের মধ্যে দিয়ে, কারোর সাথে একটু ধাক্কা খেয়ে গেলাম, রাগ চলে আসলো, যা তা না ওনাকে বলে ফেললাম, আমি
চোখ দেখেন না, চোখ দিয়ে দেখতে পারেন না,
চোখে দেখেন না, তারপরে রিক্সাওয়ালার সাথে তর্কাতর্কি, ভাড়া নিয়ে, সামান্য ভাড়া নিয়ে হয়তো সে আমার কাছে 5 টাকা। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে হ্যাঁ সে দাবি করলো, একটা হচ্ছে যে সে এমনি চেয়ে নিল যে আমি অনেক, আমার অনেক ইয়া হলো, একটু কষ্ট হলো, আপনি আমাকে 5 টাকা বাড়াই দেন, এটা বলা একটা ঠিক আছে। এখন যখন কথাটা বললো না, তখন এমনও দেখা যায় সামান্য এক কথার কারণে, আমি চাইলে এটাতে রাগ করার কিছুই নেই, কিন্তু এই রাগ থেকে এমনও দেখা যায় অনেক ব্যক্তি রিক্সাওয়ালার গায়ে পর্যন্ত হাত তুলে দেয়। এখন চিন্তা করুন, আপনি যার গায়ে হাত তুলছেন, সে যদি মজলুমের অন্তর্ভুক্ত হয়ে যায়, মজলুম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যায়, এবং তখনও যদি আল্লাহ তাআলার দরবারে অন্তর অন্তরেই আপনার জন্য বদদোয়া দিয়ে দেয়, তাহলে আপনার কি অবস্থা হবে? আচ্ছা, এমনিভাবে সমাজের যারা নিম্ন শ্রেণীর মানুষ রয়েছে, এনাদের সাথে আমরা যেন মানে আমাদের এটা দেখানো এক প্রকার ট্রেন্ড হয়ে গেছে যে দেখাতেই হবে, না হলে আমি আর কিরকম মানুষ, আমি আর কিরকম পুরুষ, ভাই পুরুষ হওয়ার জন্য কি রাগ দেখানো শর্ত? এখানে তো বলা হয়েছে শক্তিশালী সেই ব্যক্তি যে রাগকে দমন করতে পারে, কারণ আপনি যদি রাগকে দমন করতে না পারেন, আপনি কেমন মুসলমান?
এটা তো পিয়নবীর শিক্ষা নয়,
পিয়নবীর শিক্ষা নয়,
এটা তো পিয়নবীর আদর্শ না। কারণ যাকে প্রহার করছি, যার যে মজলুমকে, যাকে আমরা প্রহার করি, যাকে আমরা ঘৃণা করি, না জানি সে ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলা কতটুকু গ্রহণযোগ্যতা। কারণ আমার আল্লাহ ইরশাদ করেছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কারণ তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহ তাআলার নিকট, ওই ব্যক্তি সম্মানিত যে সবচেয়ে বেশি ক্ষুধাবীরু পরহেজগারী মুত্তাকি। তাহলে সে দারিদ্র হোক, রিক্সাওয়ালা হোক, ঠেলাওয়ালা হোক, দিনমজুর হোক, যে হোক না কেন, কিন্তু সে যদি আসলে যদি ক্ষুধাবীরু হয়ে থাকে, তাহলে লক্ষ কোটিপতির চেয়ে সেই ক্ষুধাবীরু ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, সে আমার চেয়ে, আমাদের চেয়ে অনেক উত্তম, যেহেতু সে আল্লাহ তাআলার নেককার বান্দা। মানুষ তো টাকা দিয়ে কোনো নেককার হতে পারে না, টাকা দিয়ে দ্যাট মিন্স দান খয়রাত তো এটা না, টাকা দিয়ে মানে আমি টাকা দিয়ে আমাকে নেককার বানিয়ে দাও, আমি 1 লক্ষ টাকা দিলাম আমাকে নেককার বানিয়ে দিন, এরকম না। নেককার হওয়ার জন্য তো আমল করতে হবে, নেকির কাজ করতে হবে। তাহলে এই যে আজকে দেখুন যেটা বললেন যে বেকারত্ব, এই বেকারত্ব আছে আল্লাহ তাআলা মানুষের রিজিক তো আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করার পূর্বে তাদের রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন।
বেশক
তাহলে হাজি মরহুম এভাবে বর্ণিত রয়েছে, অনেক মানুষ তাদের চাহিদা পূরণ করার পূরণ করতে না পেরে রাগের বশীভূত হয়, এবং ওই রাগের বশীভূত হয়ে সে সুসাইড করে, আত্মহত্যা করে ফেলে রাগের কারণে। তাহলে এই রাগটা আসলো কোত্থেকে? বেকারত্ব, রাগের কারণে। এখন সে চিন্তা করতে লাগলো, আমি যদি এই জিনিসটা, আমি যদি একটা দামি মোবাইল নিতে না পারি, ভালো কম্পিউটার নিতে না পারি, ভালো বাইক নিতে না পারি, তাহলে কেমন দেখাই? আমার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে, এদের সবার গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে, আমার তো তেমন কিছু নেই, বাইক বাকি একটু কতটি করলো, ওইটার উপর বসীভূত হয়ে সে কি করলো? সুসাইড করে ফেললো। হাদিস মুবারাকার মধ্যে রয়েছে, আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে তোমরা পরিপূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো, আল্লাহর উপর ভরসা করো, তাহলে তোমাদের রিজিকের মধ্যে ঘাটতি হবে না। যেমনিভাবে পাখি যেমন সকালে খালি পেটে বের বাসা থেকে বের হয়ে যায়, সন্ধ্যায় যখন সে ফিরে তখন পেট ভর্তি হয়ে ফিরে। তো বন্ধ যদি আল্লাহ যেরকম ভরসা করতো, তাহলে বন্ধার রিজিকের মধ্যে কোনো ঘাটতি হতো না। কিন্তু আজকে আমরা শুধুমাত্র রিজিকটাকে, খাবারটাকে ভালো পর্যায়ে নেওয়ার জন্য, ভালো খাবার খাওয়ার জন্য সুদ ঘুষ হারাম উপার্জন সব কিছু করে যাচ্ছি, শুধু নিজের স্বার্থ সিদ্ধির জন্য, স্বার্থ হাসিলের জন্য। কিন্তু আল্লাহ তাআলা দরবারে আমাদের এই জবাবই করতে হবে না।
বেশক আদায় জেলা দর্শক বিন্দু, আমরা মাদানী ফুল শ্রবণ করছিলাম মোবাইলে কি দাওয়াত ইসলাম থেকে। আসুন, কিছু কল এসেছে, কল শামিল করে অনুষ্ঠানে। জি,
আমার নাম হচ্ছে আব্দুর রহিম শেখ, আমার জেলা হচ্ছে গাইবান্ধা জেলা।
রাগ নিয়ে কথা বলছিলাম, এই রাগ এমন একটি বিষয় আমরা শুরুতেই বলেছি যে একটা পরিবারকে পর্যন্ত নষ্ট করে দেয়, একটা পরিবারকে পর্যন্ত বিচ্ছিন্ন করে দেয়, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক ছিন্ন করে দেয়, মা বাবার মধ্যে, মা বাবার সাথে সন্তানের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এবং সন্তানের সাথে মনোমালিন্য হয়ে যায়। এখন আমাদের উচিত যে আমরা যে বিষয় নিয়ে রাগ করছি সেই বিষয়ের জাস্টিফিকেশন করা, সেই বিষয়ে কতটুকু সত্য। আগে আমি জাস্টিফিকেশন না করে যদি তার সাথে রাগ দেখাই, তাহলে হয়তোবা আমার এটা, আমার ইস্যুটা সত্য না, কিন্তু ভুল ইস্যু নিয়ে আমি রাগ করে ফেলছি। তো এই জিনিসটা আমাদের থেকে ত্যাগ করা চাই। আচ্ছা, এখন রাগ কিভাবে দমন করব আমরা?
এই যে বুজুগানে দিন, এরা কিভাবে দমন করেছে?
যে আমরা শুনেছি
প্রিয় নবীর আদর্শ কিরকম ছিল, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ আদর্শ কিরকম ছিল, বর্ণিত রয়েছে একবার মাওলা শের খোদা আলী কামাল তাআলা ওয়াজহুল করিম একদিন এক গজওয়ার মধ্যে অংশগ্রহণ করেছিলেন লড়াইয়ে। তখন একজন অমুসলিমের সাথে লড়াই হচ্ছিল, তখন তাকে যখন দরশাই করে ফেললো অমুসলিম থেকে, তখন সে অমুসলিম থুতু নিক্ষেপ করলো মাওলা শের খোদা আলী কামাল তাআলা ওয়াজহুল করিমের চেহারার উপর।
আল্লাহ,
চেহারা মোবারক যখন থুতু নিক্ষেপ করলো, তখন মাওলা শের খোদা আলী কামাল তাআলা ওয়াজহুল করিম তখন তাকে ছেড়ে দিল। তখন ওই মুসলিম বলল, কি ব্যাপার, আপনি তো আমার প্রাণ বিনাশ করার জন্য আসলেন, আমি তো নিক্ষেপ করার পর আপনি কেন আমাকে ছেড়ে দিলেন? তখন মাওলা শের খোদা আলী কারমাল্লাহ তাআলা ওয়াজহুল করিম ইরশাদ করলেন, আমি তোমার সাথে লড়াইয়ে লিপ্ত হয়েছি আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য। এখন তুমি যখন তুতু নিক্ষেপ করেছ, এখন আমার রাগ চলে আসছে, এখন আমি যদি তোমার প্রাণ যদি বিনাশ করি, তাহলে এটার ইফেক্টটা এরকম হবে, যেন মনে হবে যে তুমি আমাকে তুতু নিক্ষেপ করেছো, আমি সেজন্য এটা প্রতিশোধ নিয়েছি।
আল্লাহ আল্লাহ,
এটা মানুষ এরকম মনে করবে যে কেউ যদি কাউকে এরকম যদি কটুক্তি করে, টিচ করে, তাহলে তার প্রাণ বিনাশ করো, এরকম মনে করবে, সেজন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। তাহলে দেখো, এগুলো আমাদের জন্য মাদানি ফুল। আজকে একটু কটুক্তি করার কারণে প্রাণ বিনাশ করে ফেলতে,
রাগ করা কি হারাম?
অবশ্যই রাগ করা হারাম। রাগের কারণে তো বান্দা জাহান্নামে যাচ্ছে। কিরকম জাহান্নামে? যে বললাম, রাগের কারণে এখন কুফুরি বাক্য বলে ফেললো, ওই অবস্থায় সে মৃত্যুবরণ করলো, তো অবশ্যই জাহান্নামে যাবে। আর রাগ তো, এটা তো শয়তানের পক্ষ থেকে।
এমন হতে পারে না, একজন কমেন্ট করেছে যে নয় প্রশ্ন আমার, ওনার পক্ষ থেকে হয়ে আমি বলে দিচ্ছি, এমন হতে পারে না যে আমি কোনো বৈধ নেকির কাজ করতে পারিনি আর আমার রাগ চলে আসলো, তখন কেমন?
এটা তো ইচ্ছা।
আচ্ছা,
ঈর্ষা হচ্ছে, ঈর্ষা করা জায়েজ, হিংসা করা জায়েজ নয়। আউদাউসের মধ্যে বর্ণিত রয়েছে, প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছিলেন যে হিংসা তা এমন যে হিংসা করিয়া না হিংসা দেখি কর তোমরা বেঁচে থাকো, কারণ না হিংসাটা এমন যে হিংসা নেকি সমূহকে এভাবে গ্রাস করে ফেলে, যেভাবে আগুন লাকড়িকে যেভাবে গ্রাস করে ফেলে ঠিক ওইভাবে। তাহলে এটা হচ্ছে হিংসা। আর ঈর্ষা হচ্ছে, অমুক ব্যক্তিটা কতই না নেককার, সকালে কোরআন থেকে তেলাওয়াত করে, ইস আমি যদি এরকম পারতাম, ও সব পাঁচ বক্ত নামাজ জমাত সকালে আদায় করে, ইস আমি যদি পারতাম, আমার ওই আত্মীয়টা সে মাদানী কাফেলায় সফর করে, ইস আমি যদি পারতাম, সে কত সুন্দর নেকির নেকির দাওয়া দিচ্ছে, ইস আমি যদি এরকম পারতাম, এগুলো ইচ্ছা ইচ্ছা করা যায়। তখন তার মধ্যে স্পৃহা বৃদ্ধি পায়, নেকির কাজ করার সে স্পৃহাটা বৃদ্ধি পায়, ভালো কাজ করার স্পৃহা বৃদ্ধি পায়। এক্ষেত্রে ইচ্ছা করা জায়েজ, কিন্তু হিংসা, এটা হিংসা এটা জায়েজ না, যেভাবে বলেছিলাম প্রিয় নবী ইরশাদ করেছিলেন।
মাশাআল্লাহ। আচ্ছা একটা কথা হচ্ছে যে আমরা রাস্তাঘাটে আসতে যেতে বা ঘরে আত্মীয় স্বজন আমাকে অনেকে অনেক কটুক্তিপূর্ণ কথা বলে ফেলে হয়তোবা, এখন ওই মুহূর্তে আমার উচিত হচ্ছে সেটার বিরুদ্ধাচারণ না করা, অর্থাৎ এর বিনিময়ে যাতে আমি তাকে রাখ না,
ধৈর্য ধারণ করা,
ধৈর্য ধারণ করা, কেননা আমার ধৈর্য ধারণে এক প্রকার নেকির দাওয়াত হয়ে যাবে।
অবশ্যই ইন্নাল্লাহু মা আস-সাবিরিন,
এটা তো হবে। আরেকটা হচ্ছে আমার সুন্দর আচরণের একটা প্রভাব পড়বে, বহিঃপ্রকাশ হবে,
অবশ্যই হবে। বর্ণিত রয়েছে যে আমরা তো সবাই খাবার খাই, তো স্ত্রী রান্না করলে একদিন লবণ বেশি হয়ে গেল। এখন ওই বুজুর্গ রাহমতুল্লাহ তাআলা আলাই উনি স্ত্রীকে কোনো কটুক্তি করে নাই, কিছু বলেন নাই, স্বাভাবিক অবস্থায় খেয়ে চলে আসলো। উনি যখন ইন্তেকাল করলো তখন কেউ স্বপ্নে দেখলো তাঁকে, তোকে জিজ্ঞেস করলো মা ফা আল্লাহ বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কী ধরনের আচরণ করেছে। তখন উনি বললেন আমার রব তাআলা আমার এই একটি কারণে আমার স্ত্রী তরকারির মধ্যে লবণ বেশি দিয়েছিল, কিন্তু আমার রাগ চলে আসছে এতখানি লবণ দিয়েছে, কিন্তু আমি ধৈর্য ধারণ করেছি, আমার স্ত্রীকে কটুক্তি করে নাই, কিছু বলি নাই। তখন আল্লাহ তাআলার এটার খুব বেশি পছন্দ হয়েছে যে আমার বন্দিনী ভুল করার পর তোমার রাগ চলে আসার পর তুমি এটাকে দমন করেছো, আমি এটার বিনিময়ে তোমাকে ক্ষমা করে দিলাম।
সুবহানাল্লাহ।
তাহলে দেখুন, তাহলে এটার কারণে ক্ষমা করে দিল, তিনি জান্নাতের অধিকারী হলেন। তাহলে রাগটাকে যদি দমন করা যায় তাহলে জান্নাতের অধিকারী হওয়া যায়।
সুবহানাল্লাহ। এছাড়াও আকা আলাইহিস সালাম এভাবে ইরশাদ করেছেন যে তিনটা জিনিস যে ব্যক্তির মধ্যে থাকবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার হিসাব নিকাশ খুব সহজভাবে নেবেন, এবং আল্লাহ তাআলা নিজ দয়ায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন। নাম্বার এক, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো, এবং বলা হচ্ছে যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো, সুসম্পর্ক বজায় রাখো, এবং বলা হচ্ছে যে তোমার প্রতি জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও। অর্থাৎ এখন আপনাকে রাগের কারণে কেউ জুলুম করলো, আপনি তাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আল্লাহ তাআলার ফরমা আল্লাহ তাআলা ইরশাদ হচ্ছে যে আমি তাকে নিজ দয়া জান্নাতে প্রবেশ করাবো এবং হিসাব নিকাশও সহজভাবে নিব। তো আমার রাগ আসলো আমি সেটাকে দমন করি না ভাই, অপরকে দেখাই কি লাভ? আজকে আমি রাগ দেখানোর কারণে তার সাথে সম্পর্ক ছিন্ন করছি, কিয়ামতের দিন যদি আমার হিসাব নিকাশটা কঠোরভাবে নেওয়া হয়, আজ আমি রাগ দেখানোর কারণে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছি, তার উপর জুলুম করছি, তারপর তাকে আমি বঞ্চিত করছি, রাগ আসার কারণে যখন মনোমালিন্য হয়ে যায় না, তখন আমার আত্মীয় স্বজনের সাথে যখন মনোমালিন্য হয়ে যায় তখন এক আত্মীয় স্বজনকে দিই কিন্তু ওনাকে দিই না, এটা থেকে আমি বঞ্চিত করি, ওনার হক থেকে আমি বঞ্চিত করি, তো কেন ভাই? যখন আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিয়ে দিয়েছেন যে তোমরা তোমাকে যে বঞ্চিত করো তুমি তাকে দান করো, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করো তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো, আর যে তোমাকে জুলুম করো তুমি তাকে ক্ষমা করে দাও। তিনটা জিনিস ইকরাম ভাই, তিনটা জিনিস যার মধ্যে এই তিনটা জিনিস কিন্তু যে রাখতে পারবে না সে কামিয়াব, কিন্তু এই তিনটা জিনিস ধারণ করাও খুব কঠিন বিষয়। এই তিনটা জিনিস এট এ টাইম একটা মুসলমানের মধ্যে যে রাখতে পেরেছে সে মুসলমান কামিয়াব হয়ে গিয়েছে। তো আমাদেরও রাগকে দমন করা চাই। আচ্ছা আমি শেষ মাদানী ফুল হিসেবে আপনাদেরকে এটা শ্রবণ করব যে রাগকে দমন কিভাবে করা যায়।
রাগকে দমন করার জন্য আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাত অবিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী লাজমী সিগাত আহমদ বকরুন আলিয়ার লিখিত রিসালা যে রাগের চিকিৎসা, যে রাগের চিকিৎসা রয়েছে, এই রাগের চিকিৎসা আমরা মাকতাবানদেরকে আমরা ক্রয় করিনি এবং এটা আমরা স্টাডি করি। এখানে অনেক মাদানী ফুল রয়েছে, তার মধ্যে একটি মাদানী ফুল হচ্ছে যে এভাবে যে যখন রাগ গুনাহে লিপ্ত করে তখন তার উচিত প্রত্যেক নামাজের পরে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা, পাঠ করে শরীরের মধ্যে ফুঁক দেওয়া, এবং যেভাবে খাবার পানীয় রয়েছে এগুলোর উপরেও ফুঁক দেওয়া পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তারপর দয়া করবেন, রাগ ইনশাল্লাহ চলে যাবে। তৃতীয়ত হচ্ছে যে যখন রাগ আসে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা, এবং ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পাঠ করা, নিশ্চুপ থাকা, রাগ চলে আসলে ওযু করা, যদি ওযু না থাকে ওযু করে নেওয়া, নাকে পানি দেওয়া, দাঁড়িয়ে থাকলে বসে যাওয়া, আর যদি বসাবস থাকে তাহলে শুয়ে যাওয়া এবং মাটিকে জড়িয়ে ধরা,
আল্লাহ আল্লাহ,
যদি পারেন তাহলে মুখমণ্ডলকে মাটির সাথে লাগানো, অর্থাৎ সিজদা দেওয়া, তার মানে নামাজ পড়া, নামাজে দাঁড়িয়ে যান। কারণ রাগ আসে শয়তানের পক্ষ থেকে, বান্দা যখন শয়তানকে অসন্তুষ্ট করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে যখন সে নামাজে যখন দাঁড়িয়ে যাবে তখন শয়তান অসন্তুষ্ট হবে, তখন আল্লাহ তাআলার দয়া তার উপর হবে। এবং যার উপর রাগ আসবে তার সামনে থেকে সরে যাওয়া, যদিও আমি ভুল করেছি, এখন আমাকে যখন উচিত কথা বললো স্বাভাবিক কথা, খারাপ লাগার কথা, এখন ওই সময় উচিত তার থেকে দূরে সরে যাওয়া। রাগ আসলে সে ওই ব্যাপারে হোক আর যে ব্যাপারে হোক, রাগ যখন চলে আসলো তখন তার থেকে দূরে সরে যাওয়া, এবং যদি পারি প্রতিশোধ না নেওয়া, ক্ষমা করে দেওয়া।
মাশাআল্লাহ। এবং আরেকটা মাদানিফুল আমরা এটাও অ্যাড করব যে এমন নেককার বান্দাদের সংস্পর্শে থাকুন যারা এই বদ অভ্যাস থেকে হিফাজতে রয়েছে।
আলোচনা করি, ওগুলো আমরা শ্রবণ করি, মাদানি চ্যানেল দেখতে থাকি, এবং মাতাদের মাদানির প্রতি যে সমস্ত রিসালা কিতাব যেগুলো বের হচ্ছে আমরা ওগুলো পড়ি ইনশাআল্লাহ আজাবাদান। এখানে অনেক মাদানিফুল রয়েছে আমার সাথে, আমির আহলে সুন্নাত কিভাবে রাগকে দমন করেন, কিভাবে নেকির সুবাস মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন।
আর একটা বিষয় হচ্ছে ইকরাম ভাই, যে বান্দা নিজের ভুল ত্রুটি খুঁজতে যদি ব্যস্ত হয়ে যায় না, আর অপরের দোষ ত্রুটি বর্ণনা করার টাইম পাবে না।
জি,
তো যখন আমি আমার নিজের আমল দেখব, যখন নিজের গুনাহগুলো দেখব, যখন নিজের কর্মকাণ্ডগুলোর দিকে খেয়াল করব, তখন অপরের কি দোষ ত্রুটি এগুলো বর্ণনা করার সময় আমার থাকবে না।
যেহেতু এক বুজুর্গের কথা বলেছেন যে তুমি যদি কোনো ব্যক্তিকে আঙ্গুল দেখাচ্ছ যে চুপ থাকো, এক আঙ্গুল দেখাচ্ছ, ও তুমি তাকে দেখিয়েছো এক আঙ্গুল, একটি আঙ্গুল, তো তিনটি আঙ্গুল তোমার শরীরের দিকে ফিরেছে, তুমি সেটা দেখো নাই। তেমন অন্যের দৃষ্টি না না খুঁজে নিজেরটা তুমি দেখো, তোমার মধ্যে কি ভুল ত্রুটি রয়েছে, তোমার মধ্যে কি কোন জিনিসটার অভাব রয়েছে। অভাব বলতে টাকা পয়সার অভাব না, নেকির অভাব। আমি কি ইলমে দিন অর্জন করেছি, আমি কি শরীয়তের উপর আমল করে যাচ্ছি, আমি কি আজকে কোনো ব্যক্তিকে গালিগালাজ দিয়েছি, এজন্য মাদানে ইন আমল। এরপর যদি আমল করে তাহলে বন্ধ থাকা কোনো আলহামদুলিল্লাহ সবাই বন্ধ করে মিসগাইড হবে না।
বেশক বেশক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে আমরা বিষয় নিয়েছিলাম রাগের চিকিৎসা। রাগ এটা বান্দা চাইলেই এটাকে দমন করতে পারে, আবার বান্দা যদি চাই রাগ দেখাতেও পারে, কেননা শয়তান এটা সবসময় আমাদের চারপাশে ঘিরে রয়েছে। সে সবসময় আমাদেরকে গুনাহের ফাঁদে ফেলতে চাইবে, সে সবসময় আমাদেরকে চাইবে যাতে আমরা আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে সরে যাই, আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে যাই, আল্লাহ তাআলার দিকে যারা যাচ্ছে তাদেরকে সে যাতে পথভ্রষ্ট করে। সেটা তারই কাজ, সেই মিশন নিয়ে সে এখন আছে,
কারণ সে তো আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়েছে এর আগের কারণে।
এর আগের কারণে,
কারণ সে তো এখানে বলেছিল যে আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করা হয়েছে,
ওইটা অহংকার করেছিল সে,
অহংকার তো রাগ চলে আসলো।
আল্লাহ আল্লাহ,
সেই জন্য তো আল্লাহ তাআলা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ঘোষণা দিয়েছে, কারণ অহংকার রাগ যখন আসলো সে অহংকার করে বসলো যে আগুনের কাছে তো উপরের দিকে যাওয়া আর মাটিতে রাখে নিচের দিকে, তাহলে আমি কেন আদম ইসলামকে সিজদা করব। তাহলে আল্লাহ হুকুম অমান্য করেছে, অহংকার করেছে, রাগ চলে আসছে, এর আগের বশীভূত হয়ে সে কি কারণে। আল্লাহ আল্লাহ তাআলা তো রহমান ও রহিম, যদি ক্ষমা চাইতো আল্লাহ অবশ্যই ক্ষমা করতো। আল্লাহ তাআলা তাকে তো অবকাশ দিয়েছে, কিন্তু সে তার দাম্ভিকতাকে বজায় রেখেছে, রাগটাকে ধারণ করে, কারণ সে তো মুআল্লিমুল মালায়েকা ছিল, সেজন্য তার মধ্যে অহংকারটা ছিল, রাগ চলে আসছে, কিভাবে আমি এই কাজটি করবো, আমার কখনোই সম্ভব না। যেভাবে আমাদের সমাজের মধ্যে বলা হচ্ছে যে তুমি ভুল করেছো মাফ চেয়ে নাও, না আমি কেন মাফ চাইবো, সে আমার ছোট আমি বড়, কারণ আমরা তো সকলেই জানি যে আপনাকে বড় বলে বড় সে নেই, লুকে যারে বড় বলে
আল্লাহ।
এখন মানুষ যাকে বড় বলতেছে তখন আমি নিজেকে নিজে বড় মনে করতেছি, সেটা না আজকে আমাদের মধ্যে এত বিদ্বেষ।
তোমাদের ছেলে দর্শকবৃন্দ, আমরা আমাদের উচিত যাতে শয়তানের ইরফাত থেকে আমরা হিফাজতে থাকি। সামান্য একটা বিষয়ে আমার সাথে কারো মনোমালিন্য হয়ে গেল, রাগ না দেখাই, মুচকি হেসে কথা বলি, দেখবেন এই মুচকি হাসার কারণে তারও একটা যে খারাপ ধারণা আমার প্রতি ছিল সেটা সুধারণাতে পরিণত হয়ে যাবে। এবং যখন আপনি চলতে ফিরতে, আমি যেটা আরজ করেছিলাম যে আমাদের সমাজে বেশি দেখা যায় যে আমরা চলতে ফিরতে কারোর সাথে সামান্য একটা ধাক্কা খেয়ে গেল, ধাক্কা লেগে গেল, আচ্ছা আমার সাথে ধাক্কা লেগে গেল, আমি একটা ওনার দিকে তাকিয়ে মুচকি হাসি দিই, দেখবেন ইনশাআল্লাহ আজাবাজাল ওনার মানে ওনার যে ইফেক্ট, ওনার যে প্রভাবটা আপনার প্রতি দেখবেন সেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। যখন আপনার রাগ চলে আসবে তখন আপনি অ্যান্টি পার্সন যিনি থাকবে, আপনার বিপরীত পার্সন যিনি থাকবে, ওনার প্রতি যদি আপনি রাগটা না দেখিয়ে একটা মুচকি হাসি দেন বা সুন্দর আচরণ করেন, তাহলে দেখবেন আপনার এই সুন্দর আচরণের কারণে তারও রাগ কমে যাবে এবং তার আপনার প্রতি যে ভালো একটা ধারণা পোষণ হবে সেটার কারণে দেখবেন সেও রাগ করা থেকে বিরত থাকলো এবং এর স্বভাবের ভাগিদার আপনিও হতে পারবেন। তো মা বাবা হোক, ভাই বোন হোক, আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, চলতে ফিরতে রাস্তার পথচারী হোক বা আসতে যেতে আপনি যে গাড়িতে আসছেন, রিক্সাওয়ালা হোক, ট্যাক্সিওয়ালা হোক, টেম্পোওয়ালা হোক, যে কেউ হোক না কেন, কারোর সাথে যদি কোনো কথার কারণে মনোমালিন্য হয়ে যায় তার সাথে আপনি রাগ দেখাবেন না, মুচকি হেসে সুন্দর আচরণ করবেন ইনশাআল্লাহ আজাবাজাল। এর কারণে আপনার দুনিয়াতেও আপনি এর প্রতিদান পাবেন, আখিরাতেও এর প্রতিদান পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের এই কঠিন ফাঁদ থেকে হেফাজত করুক এবং সবসময় এর রাগ থেকে বাঁচার আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। আসুন আমরা অনুষ্ঠান শেষে আমরা রমজান ভাইকে একটি কালামে পাক শ্রবণ করব।
সাল্লাল্লাহু আলাইহি কায়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া وسلم عليك يا حبيب الله প্রিয় মদিনা দূরে যাব কেমন করে প্রিয় মদিনা দূরে Allahumma salli ala sayyidina
Wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning.